শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 19 নভেম্বর, 4 অগ্রহায়ণ এবং ফার্সি 28 শবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা www.youtube.com/@parstoday bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ফিলিস্তিন মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের বৈঠক সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত জেইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইমাম মাহদী আলাইহিসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা, শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে গত ২৪ ঘণ্টার সংঘর্ষে ইসরায়েলের আরও ১১ সেনা নিহত, মোট খতম ৬১ দখলদার সেনা। ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল। এবং ভারতের অসম রাজ্যে মুসলিমদের সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ তুলে ভোট মেরুকরণের চেষ্টা চলছে বলে আব্দুল কাদির কাশ্মীর অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে গত ২৪ ঘণ্টার সংঘর্ষে আরও ১১ ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং তাদের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের উদ্ধার করার উদ্দেশ্যে গাজায় অনুপ্রবেশকারী নিহত সেনার সংখ্যা ৬১ জনে পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তর গাজায় কয়েকটি সংঘর্ষে এসব সেনা নিহত হয়। এদিকে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের যে সংখ্যা তেল আবিব প্রকাশ করছে তা সঠিক নয় বলে জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে তাদের হাতে আরও অনেক বেশি ইসরায়েলি সেনা হতাহত হলেও জনরোষের আশঙ্কায় তাদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না ইহুদিবাদী সরকার। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন গাজার ঘটনা বিশ্বের মানুষের কাছে অনেক গোপন সত্য প্রকাশ করেছে। এসব সত্যের একটি হল জাতিগত বৈষম্যের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন। সর্বোচ্চ নেতা আশুরা ইউনিভার্সিটি অব অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ডার ও কর্মকর্তাদের এক সমাবেশে আজ একথা বলেন। তিনি বলেন ইহুদিবাদীরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করে, অন্যান্য মানব জাতিকে তারা নিকৃষ্ট জাতি হিসেবে বিবেচনা করে। এ কারণেই ইসরায়েলিরা হাজার হাজার শিশুকে বিনা অনুশোচনায় বিনা অনুতাপে হত্যা করে যাচ্ছে। তিনি বলেন হাসপাতালে হামলা করা, আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়াকে বিজয় বলে না, বিজয় হল প্রতিপক্ষকে পরাজিত করা। ইসরায়েল এখন পর্যন্ত তা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ইসরায়েলকে আমেরিকা সহ পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করার পরও তারা পরাজিত হয়েছে। এদিকে ফাত্তা ২ নামের ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে হযরত আয়াতুল্লাহ লুজমা খামেনেই ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির মোড়ক উন্মোচন করেন। আজ সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তা ২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন। ফাত্তা ২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তা ২কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইরানসহ বিশ্বের মাত্র ৪টি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে চলমান ক্ষয়জনিত যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী তেহরানে এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিশাল সক্ষমতার ভূয়সী প্রশংসা করে বলেন, হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনকে ধ্বংস করা সম্ভব হবে না। ফিলিস্তিন কিংবা এর তরুণ যোদ্ধারা কোনো অবস্থায় ধ্বংস হবে না। জেনারেল সালামি দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার যে চোরাবালিতে আটকা পড়েছে তাতে তার পরাজয় সুনিশ্চিত। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল বা আমেরিকার জয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই এখন প্রস্তুত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দলের নিবন্ধন ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় আজ রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আজ রবিবার বিষয়টি শুনানির জন্য উঠলে জামায়াতের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিনের ব্যক্তিগত অসুবিধার জন্য 6 সপ্তাহ সময়ের আবেদন করেন আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান। তবে বারবার সময়ের আবেদন করায় তা নাকচ করে আপিল খারিজ করে দেন আদালত। আদেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সিনিয়র আইনজীবীরা বিষয়টি পুনরায় শুনানি করার জন্য আবেদন করতে পারেন, তখন আদালত তা গ্রহণ করতে পারেন আবার নাও পারেন। আদেশের বিষয়ে জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতালের কারণে আমাদের আইনজীবী শুনানি মুলতবি করার আবেদন দিয়েছিলেন। মুলতবির আবেদনটি আদালত আমলে নেয়নি। এ বিষয়ে জামায়াত ইসলামীর পরবর্তী নির্দেশনার আলোকেই আইনি পদক্ষেপ নেবেন তারা। পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন 2013 সালের 1 আগস্ট অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলামীর আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদন চলতি বছর শুনানির উদ্যোগ নেয় রিটকারীর পক্ষ। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে ইউডিএফ এর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুল কাদির কাশেমি বিজেপির বিরুদ্ধে মুসলিমদের সম্পর্কে অযৌক্তিক ভিত্তিহীন অভিযোগ তুলে ভোট মেরুকরণের চেষ্টার অভিযোগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
বিজেপি শাসিত অসমে এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাদের কাশেমি বিজেপির বিরুদ্ধে মুসলিমদের সম্পর্কে অযৌক্তিক ভিত্তিহীন অভিযোগ তুলে ভোট মেরুকরণের চেষ্টার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন এবং মুসলিমদের সম্পর্কে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার মন্তব্যে তদন্ত দাবি করেছেন। আজ রোববার ইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাদের কাশেমি রেডিও তেহরানকে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাদের বিগত 9-10 বছরে তারা দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এজন্য তাদের একমাত্র অস্ত্র হয়েছে বিভাজন। অসমের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া কথিত বাংলাদেশি মূলের মুসলমানদের বিষয়ে যে বিরূপ মন্তব্য করেছেন সে সম্পর্কে আজ মাওলানা আব্দুল কাদের কাশেমি বলেন,
জয়ন্ত মল্লবরুয়া সাহেবকে এই কথাটা বলার আগে সামান্য একটু বিবেক বিবেচনা থাকা দরকার যে এনআরসিটা তো ওনাদের সরকারের সময় তৈরি হয়েছে এবং সংখ্যালঘু মানুষ যদি লিগেসি চুরি করেছে আর আগ্রাসী অনুভব নিয়েছে, বাংলাদেশিরা ভোটার হয়েছে, তখন কি তারা কুম্ভাকরণের নিদ্রায় ছিলেন? তখন কি তাদেরকে বাধা দিতে পারেননি?
অসমে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল এমপির বিরুদ্ধে সম্প্রতি এক সভায় কাঁধ থেকে চেলেং চাদর সরিয়ে জনতার উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বদরুদ্দিন আজমলকে চেলেং চাদর, অসমিয়া গামোছা ইত্যাদি একেবারেই দেয়া উচিত নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, 7 অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতর যে অভিযান চালিয়েছে তাতে ইহুদিদের সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সেখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার জন্য মূলত ইসরায়েলি সামরিক বাহিনী দায়ী, তবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়নি ইসরায়েলি গণমাধ্যমের খবরে। চলতি সপ্তাহে এ হামলা সম্পর্কে পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদন ইসরায়েলের চ্যানেল 12 হাতে আসে। প্রতিবেদন অনুযায়ী হামাস যে আকস্মিক হামলা চালিয়েছিল তাতে সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা ছিল না। ইসরায়েলি সেনাদের হামলায় শহীদ হামাস সদস্যদের দেহ থেকে উদ্ধার করা ম্যাপ ও অন্য তথ্য থেকে একথা পরিষ্কার হয়েছে। নাম উল্লেখ না করে পুলিশের এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি একটি সামরিক হেলিকপ্টার রামাত ডেভিড ঘাঁটি থেকে উড়ে এসে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে উৎসবে অংশগ্রহণকারী অনেকেই গুলিবিদ্ধ হয়। প্রতিবেদনে হতাহতের সংখ্যা সংশোধন করে বলা হয়, এ হামলায় 17 পুলিশ সহ 364 জন নিহত হয়েছে। আগে এই সংখ্যা 270 বলে জানানো হয়েছিল। উৎসবস্থল থেকে 40 জনকে তুলে নিয়ে যায় হামাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করে বলেছে, গাজার আশিফা হাসপাতাল এখন ডেথ জোন বা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানকার সামগ্রিক পরিস্থিতি খুবই ভয়াবহ। আজ সকালের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে গতকাল সংস্থাটি আশিফা হাসপাতালে খুবই সংক্ষিপ্ত এবং ঝুঁকিপূর্ণ একটি মিশন পরিচালনা করে। ইসরায়েলের দখলদার সামরিক বাহিনীর বর্বর হামলা এবং ঘেরাও করে রাখার কারণে হাসপাতালটির সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জ্বালানি অন্যান্য রসদ সরবরাহের অভাবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। হাসপাতালটিতে প্রায় 1,500 অসুস্থ ও আহত রোগী রয়েছে। এছাড়া 7,000-এরও বেশি উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন হাসপাতালটিতে। আশিফা হাসপাতাল হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল। চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল অভিযোগ করে আসছে এই হাসপাতালের নিচে হামাস যোদ্ধাদের কমান্ড সেন্টার রয়েছে। কয়েক দফা হাসপাতালটি খালি করার নির্দেশ দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা করেনি। হাসপাতালটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ভারপ্রাপ্ত পার্লামেন্ট স্পিকার আহমদ বাহারের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে নিজের অপরাধী চরিত্র বিশ্ববাসীর সামনে আরও বেশি উন্মোচন করে দিয়েছে তেল আবিব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি আহমদ বাহারের শাহাদাতের ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দের পাশাপাশি তার পরিবার ও ফিলিস্তিনি জাতির প্রতি সমবেদনা জানান। হামাস শনিবার এই খবরের সত্যতা নিশ্চিত করে যে গাজাভিত্তিক ফিলিস্তিন সরকারের ডেপুটি স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকার এবং হামাসের পলিটব্যুরো সদস্য আহমদ বাহার শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে বিচার হওয়া উচিত। জার্মানিতে একদিনের সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের কাছে একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, আইসিসিতে ইসরায়েলের বিচার করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরায়েলের অপরাধের জন্য নিরপেক্ষভাবে শাস্তি নিশ্চিত করতে আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করব। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন সর্বনেশে মৃত ব্যক্তি এবং বিশ্ব তার থেকে মুক্তি পাবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা তথা ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে পুরোপুরি মুছে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের পর ফিলিস্তিন মুসলিম বিশ্বের হট ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
মুসলমানদের
তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা অধ্যুষিত ফিলিস্তিনকে দখলে নেয়ার পর থেকেই এই তিক্ত ইতিহাসকে মুসলমানদের মন থেকে মুছে ফেলার চেষ্টা করে এসেছে দখলদার ইহুদিবাদীরা। কিন্তু ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লব তাদের এই ষড়যন্ত্র নস্যাত করে দেয়। এক্ষেত্রে মূল ভূমিকা রাখেন ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। এ প্রসঙ্গে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মেয়ে ডক্টর জাকরা মুস্তাফাবি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত করার ক্ষেত্রে ইমাম খোমেনির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মে জিহাদ বা আল্লাহর পথে সংগ্রাম সবার জন্য অবশ্য পালনীয় কর্তব্য। নিজেকে দূরে রেখে অন্যের উপর ন্যস্ত করার মতো দায়িত্ব এটি নয়। ইরানে ইসলামী বিপ্লবের আগে ৩০ বছর ধরে ফিলিস্তিনি সমাজ মাতৃভূমি মুক্ত করার সংগ্রামের দায়িত্ব কিছু ফিলিস্তিনি সংগঠন ও আরব সরকারের উপর ন্যস্ত করে রেখেছিল। অন্যেরা এই কাজটি করে দেবে বলে তারা অপেক্ষায় ছিল। কিন্তু মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব দেশগুলো, পশ্চিমাদের বৈষয়িক উন্নতি ও সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সক্ষমতা দেখে আত্মসমর্পণ করেছিল। দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন ও সহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে মুসলিম দেশগুলো হতাশায় নিমজ্জিত হয় এবং এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য ও বিজয়ের বিষয়টি কল্পনা করার শক্তিও হারিয়ে ফেলে। কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের পর এই হতাশাজনক অবস্থার পরিবর্তন ঘটে। এই বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই দ্রুততার সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে কিছু পদক্ষেপ নেন। ইরানে তখন দখলদার ইসরায়েলের দূতাবাস ছিল। ইমাম খোমেনি ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিয়ে সেটাকে বিশ্বের প্রথম ফিলিস্তিন দূতাবাস হিসেবে ঘোষণা করেন। বিপ্লবের সফলতার প্রতি ইঙ্গিত করে তিনি নতুন কৌশলগত স্লোগান চালু করেন, আর তা হল আজ ইরানে, আগামীতে ফিলিস্তিনে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিরা বুঝতে পারেন জিহাদ করার ধর্মীয় দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করে তারা ভুল করেছে, এর ফলে মাতৃভূমি মুক্তির বিষয়টি পিছিয়ে গেছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মেয়ে ডক্টর জাকরা মুস্তাফাবি আরও বলেছেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর প্রথমেই পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি ফিলিস্তিনি ভূখণ্ড ও পবিত্র মসজিদুল আকসা ইস্যুকে মুসলমানদের ধর্মীয় জীবনধারার অংশে পরিণত করেন। এর ফলে মুসলিম সমাজ ফিলিস্তিনকে ভুলে যেতে পারেনি। ফিলিস্তিন ইস্যুতে ইমাম খোমেনির আরেকটি পদক্ষেপ হল মুক্তিকামী আন্দোলনগুলোর সমর্থন একটি ফোর্স গঠনের নির্দেশ। পরবর্তীতে এটিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স হিসেবে নামকরণ করা হয়। ফিলিস্তিনকে মুক্ত করা ও দখলদার ইসরায়েলকে অস্তিত্বহীন করার সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে এই ফোর্সকে ইরানের সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। এ দুটি কাজের পাশাপাশি আরও কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক পদক্ষেপ ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত করে।
বাংলাদেশে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদর দপ্তরের নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রো। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশিরা কোনো দেশের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু তারা নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষণ করে। এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছেন কমনওয়েলথের সদর দপ্তরের নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীদারদের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন তারা। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রো। আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে ৪ সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার পর ৪ দিনের মাথায় সফররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিইসি সহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেকটোরাল সাপোর্ট সেকশন লিনফুড অ্যান্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিন্ডো মাল্লেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন। প্রতিনিধি দলের প্রধান লিনফুড অ্যান্ড্রো জানান, প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছেন তারা। নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যে কোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, এর প্রেক্ষিতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
22 নভেম্বর এই দলটি চলে যাবার কথা রয়েছে, তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেবেন তারা। এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, নির্বাচন পদ্ধতি, ভোট প্রয়োগ সহ সুষ্ঠু নির্বাচনে রিটার্নিং ও প্রেজাইডিং কর্মকর্তার ভূমিকা নিয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়।
জানতে চাচ্ছেন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে ভোটারগণ কিভাবে ভোট দিতে যাবেন, ভোট কিভাবে নেওয়া হবে, ভোটটা স্বচ্ছ করতে গেলে নির্বাচনের যে পদ্ধতিগুলো আছে, নির্বাচনের রিটার্নিং অফিসারের কাজ কি, প্রিজাইডিং অফিসারের কাজ কি, এই সমস্ত বিষয়গুলো তারা অবহিত।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী। এ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম ও নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে প্রত্যাশা করছি।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ এবং এই মহামানবীর সানে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। মহীয়সী নারী জাইনাব সালামুল্লাহি আলাইহার সম্মান মর্যাদা আর অতুলনীয় সাহসী ভূমিকার কারণে ইসলামের ইতিহাসে স্বর্ণ উজ্জ্বল হয়ে আছেন। কুফাই ইবনে জিয়াদের দরবার সহ নানা স্থানে এবং দামেশকে ইয়াজিদের দরবারে বন্দী অবস্থায় ইমাম হুসাইন আলাইহিসালামের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যে সব সাহসী বক্তব্য রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ষষ্ঠ হিজরির পাঁচই জামাদিউল আওয়াল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আলী আলাইহিসালাম এবং হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার তৃতীয় সন্তান। তার জন্মের সংবাদে খুশি হয়ে মহানবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কন্যার নাম রাখো জাইনাব, অর্থাৎ বাবার অলংকার।
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে সত্যি সত্যি জাইনাব সালামুল্লাহি আলাইহা খাদিজা সালামুল্লাহি আলাইহার মতোই ইসলামের দুর্গম পথে অনেক কষ্ট সহ্য করেছেন এবং দিনের সত্যতাকে তুলে ধরার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জাইনাব সালামুল্লাহি আলাইহা তাঁর জীবন শুরু করেন এক আধ্যাত্মিকতার পরিবেশপূর্ণ পরিবারে, কারণ এই পরিবার রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলী আলাইহিসালাম এবং ফাতেমা সালামুল্লাহি আলাইহার মতো মহান ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে ধন্য ও পবিত্র হয়েছে। এঁরা ছিলেন পূত ও পবিত্র জীবনের অধিকারী এবং মানবীয় মর্যাদা ও ফজিলাতের গোড়াপত্তনকারী। জাইনাব সেই শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং আধ্যাত্মিক ঐশ্বর্যে ভরপুর মনের অধিকারী। তাঁর এই সচেতনতা এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির জন্যে তাঁকে সবাই আকিলা তথা বুদ্ধিমতী ও চিন্তাশীল নামে অভিহিত করতেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার শিশু বয়সে প্রিয় নানা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারান। তার অল্প পরেই হজরত মা ফাতেমাকে হারান। এরপর তাঁকে লালন পালনের দায়িত্বভার অর্পিত হয় প্রিয় পিতা হজরত আলী আলাইহিসাল্লামের উপর। পিতার জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা, নীতি নৈতিকতা আর সচেতন প্রজ্ঞার ঐশ্বর্যে নিজেও সমৃদ্ধি অর্জন করেন এবং এভাবেই তিনি বেড়ে ওঠেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার বিয়ে হয়েছিল চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফরের সাথে। তিনি ছিলেন সে সময়কার আরবের একজন বড় মাপের ধনী ব্যক্তি, কিন্তু উন্নত চিন্তাদর্শের অধিকারী জাইনাব সালামুল্লাহি আলাইহা কখনো বস্তুতান্ত্রিক জীবনের বৃত্তে নিজেকে আবদ্ধ করেননি। তিনি শিখেছিলেন কখনোই এবং কোনোভাবেই অত্যাচারীদের লোভনীয় মোহের কাছে সত্যের মহামূল্যবান সম্পদকে বিসর্জন দেয়া যাবে না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার ব্যক্তিত্বকে ভালোভাবে চেনা যায় আশুরার ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে এবং বিশেষ করে নবীজির আহলে বাইতের সদস্যদের বন্দী হবার ঘটনায়। হযরত জাইনাবের ভূমিকা ছাড়া কারবালার বিপ্লব পূর্ণতা পেত না এবং এর প্রকৃত ইতিহাসও প্রকাশ হতো না। আল্লাহর নূরে তার অন্তরে এত বেশি আলোকিত ছিল যে দুনিয়ার কোনো দুঃখ কষ্টই তাঁর কাছে ততটা গ্রাহ্য ছিল না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ও তার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তাঁর প্রিয়জনদের শাহাদাতের পর কঠিনতম সেই দিনগুলোতে অত্যন্ত ধৈর্য নিয়ে বীরত্বের সাথে সুস্পষ্ট ও উপযুক্ত বক্তব্য রেখে ইসলামের শত্রুদের অপদস্থ করেন, আর এভাবে মহান আল্লাহর প্রতি তাঁর গভীর আস্থা ও নির্ভরশীলতা এবং তাঁর ভেতরে যে স্বাভাবিক ধৈর্য শক্তি সে সবেরই প্রকাশ ঘটিয়েছিলেন তিনি। তিনি রক্তপিপাসু উমাইয়া শাসকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নবীজির আহলে বাইতের সত্যতাকে সংরক্ষণ করেন এবং কারবালায় ইমাম হুসাইন আলাইহিসালাম ও তাঁর সঙ্গী সাথীদের বিজয় হয়েছে বলে ঘোষণা করেন। ইয়াজিদের দরবারে তিনি যেরকম তেজস্বী বক্তব্য রেখেছেন তা সবার অন্তরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল এবং আলী আলাইহিসালামের স্মৃতিকেও সবার সামনে জাগিয়ে তুলেছিল। তিনি সবসময় কুরআনের উদ্ধৃতি তুলে ধরে বক্তব্য রাখতেন যাতে তা প্রামাণ্য হয়।
ইবনে কাসির একজন বাকপটু আরব ছিলেন। তিনি জাইনাব সালামুল্লাহি আলাইহার বক্তৃতা শুনে একবার কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলেছিলেন, আমার বাবা মা তোমার জন্যে উৎসর্গিত, তোমার গুরুজনেরা সবচেয়ে উত্তম মুরব্বী, তোমাদের ঘরের শিশুরাই সবচেয়ে ভালো এবং তোমাদের ঘরের রমণীরা সর্বোত্তম নারী, তোমাদের বংশ সব বংশের উপরে এবং কখনোই পরাজিত হবে না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে অন্যায়ের মোকাবেলায় সাহসী হওয়া সহ খোদাপ্রেম ও সবসময় আল্লাহ সন্তুষ্টি ও খোদা নির্ভরতাকে প্রাধান্য দিয়ে ধর্মের জন্য সর্বোচ্চ কোরবানির শিক্ষা নেয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এবছর এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১৯ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ন্যূনতম মজুরির পুনর্বিবেচনা চায় ৫ বৈশ্বিক শ্রম অধিকার সংস্থা প্রথম আলো। মানুষ ভোট দিতে পারবে এই আস্থা এখনও নেই, রওশন কি করছে না আমরা নিচ্ছি না বললেন চুন্নু মানব জমিন। অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে ডিবির নাম ব্যবহার করছে দাবি হারুনের ইত্তেফাক। নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুগান্তর। কলকাতা শিরোনাম। রেলের ভাড়া আকাশ ছোঁয়া, যাত্রী নিরাপত্তাও শিথিল, কেন্দ্রের মোদী সরকারকে দোষে কড়া টুইট মমতার। আনন্দবাজার পত্রিকা। সুখের মোবাইল কখন হয় অসুখের কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক সংবাদ প্রতিদিন। ফিলিস্তিনের মুক্তির বার্তায় ফাইনালের মাঠে দর্শক গণশক্তি। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, তফসিলের পরও সারা দেশে ধরপাকড়। বাংলাদেশের মানব জমিন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে, আপনার পর্যবেক্ষণ কি?
বাংলাদেশের তফসিল ঘোষণা পরে বেশ কয়েকদিন অলরেডি পার হয়েছে, তারপরেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাল অবস্থা ছিল তার কোনো কিছুই নিরসন হয়নি, বরং বাংলাদেশের রাজনৈতিক সংকট, রাজনৈতিক উত্তাপ এগুলো বেড়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে হরতাল অবরোধ হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। তাতে জনগণ কতটুকু সাড়া দিচ্ছে না দিচ্ছে সে বিতর্কে না গিয়েও বলা যায় যে হরতাল অবরোধ বেশ ভালোই পালিত হচ্ছে, একথা বলতে হবে। এর ভেতরে নানা রকমের নাশকতামূলক কর্মকাণ্ড চলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে হরতাল অবরোধে যা হয়। অগ্নিকাণ্ডের যে ঘটনা সেগুলো নিয়ে নানা রকমের কথা রয়েছে, কেউ বলছে সরকার করছে, সরকার বলছে বিরোধীরা করছে। এই সমস্ত কর্মকাণ্ড চলার ভেতরে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে। এই যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ হচ্ছে যে সব দল নির্বাচনে অংশ নেবে, যদিও বিরোধী দলগুলো এতে অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় আছে, সন্দেহ আছে, তারা বলছে যে অংশ নেবে না। তারপরেও যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে সবার অংশগ্রহণের জন্য, সেক্ষেত্রে সেই পরিবেশটা থাকা দরকার ছিল, কিন্তু প্রকৃতপক্ষে মানব জমিন সহ অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকা এসেছে যে তফসিল ঘোষণা পরেও ধরপাকড় ব্যাপকভাবে চলছে সে কথা সত্যি, এবং এটি আসলে আমি মনে করি গ্রহণযোগ্য না। কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে আর বিরোধী দলের নেতাকর্মীদেরকে দৌড়ের উপর রাখা হবে বা তারা পালিয়ে পালিয়ে বেড়াবে, তাহলে নির্বাচনে আসবে কে, নির্বাচনটা করবে কে, নির্বাচনটা হবে কিভাবে? নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য অন্তত একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেয়া সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব।
জনাব সিরাজুল ইসলাম, গাজার আশিফা হাসপাতাল ডেথ জোনে পরিণত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, গাজার আশিফা হাসপাতাল অনেক দিন ধরে নানা কারণে আলোচনায়। একটা কারণ হলো যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই হাসপাতাল হচ্ছে হামাসের কমান্ড সেন্টার এবং এই হাসপাতালের আড়ালে হামাস কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করে এখান থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে। আরেকটি কারণে এই আশিফা হাসপাতাল আলোচনায়, সেটি হচ্ছে এই হাসপাতালটি গাজার সবচেয়ে বড় হাসপাতাল এবং ইসরায়েল শুরু থেকেই এই হাসপাতালের উপর হামলা চালানোর জন্য কয়েকবার নোটিশ দিয়েছে। এরপরে এই হাসপাতালে তারা অলরেডি তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু সেখানে ইসরায়েল কিছুই পায়নি, বরং সেখানে নাটক সাজিয়েছে যে সেখানে হামাসের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে তারা সেখান থেকে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে সেখানে ইসরায়েলের অবরোধ এবং ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের কারণে গাজায় যেহেতু জ্বালানি এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ঢুকতে পারছে না, সেক্ষেত্রে আশিফা সহ সমস্ত হাসপাতাল বন্ধ হয়ে গেছে এবং সেখানে অসংখ্য রোগী থাকার কারণে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আবার বের করে নেবে কোথায়, সেই নিরাপদ জায়গাও তো নেই। ফলে এখানে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, যার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই হাসপাতাল অর্থাৎ আশিফা হাসপাতাল ডেথ জোনে পরিণত হয়েছে।
জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সুখের মোবাইল কখন হয় অসুখের কারণ, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, হাতে মোবাইল থাকলেই যেন যত সুখ, কিন্তু এই সুখই হতে পারে আপনার অসুখের কারণ। কিভাবে? ২৫ বছরের তন্ময় কিছুদিন আগে চিকিৎসা করাতে আসে, তার হঠাৎ করেই চেহারা ভাঙতে শুরু করে। বেশ গাঁটা কোটা চেহারা ছেলেটি, হঠাৎ করেই অসম্ভব ক্লান্তি, জিভ শুকিয়ে যাওয়া ও মাথা ঘোরার সমস্যায় কাবু। সুগার টেস্ট হল, রিপোর্ট দেখে তো চক্ষু চড়ক গাছ। ব্লাড সুগার ৩১০, কি করে? পরিবারের কারো ডায়াবেটিস নেই তাহলে কিভাবে? নানা কথা এটাই বোঝা যায়, তন্ময় নাকি বাড়ি থেকে বেরোতেই চায় না, কারোর সঙ্গে মন খুলে কথা বলতেও অনীহা, ভীষণ একগুয়েমি, সঙ্গে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার ঘেরাটোপেই থাকে। এই জগতের বাইরের নাকি ওর আর কোনো জগৎ নেই। পড়াশোনা শেষ করে এখনও চাকরি পায়নি, তার যাবতীয় চেষ্টা থাকে নিজের বিনোদন সবকিছুই ঠায় বসে বদ্ধ ঘরেই উপভোগ করছে। ডিজিটাল মাধ্যমে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এটাই কাল হয়েছে। আর শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। এই সোশ্যাল মিডিয়া বা মুঠো ফোনে আসক্তি কিন্তু ৮-৮০ সকলের ক্ষেত্রেই ডায়াবেটিসের একটি অন্যতম প্রধান কারণ। গণশক্তি পত্রিকার শিরোনাম, ফিলিস্তিনের মুক্তির বার্তায় ফাইনালের মাঠে দর্শক। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে এলো ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদ। ফ্রি ফিলিস্তিন লেখা গেঞ্জি পরা এক দর্শক চলে এলেন বিরাট কোহলির একেবারে কাছে, তখনও বিরাট ক্রিজে। ফিলিস্তিনের সমর্থনে দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ। ফিলিস্তিনকে মুক্ত করো বা ফ্রি প্যালেস্টাইন স্লোগান নানা ভাষায় বিশ্বের দেশে দেশে বহু প্রতিবাদের মুখ্য বার্তা হয়ে উঠেছে। বিশেষ করে গাজার হাসপাতালের ভেতর ইসরায়েলের বোমাবর্ষণ এবং তারপর সামরিক বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার। রাষ্ট্রসংঘেও বেশিরভাগ দেশের সমর্থনে পাশ হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব। রেলের ভাড়া আকাশ ছোঁয়া, যাত্রী নিরাপত্তাও শিথিল, কেন্দ্রের মোদী সরকারকে দোষে করা টুইট মমতার। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, রোববার নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় রেল প্রশাসন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। রেলের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির সঙ্গে রেলের যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পঞ্চম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হজরত ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা শুনেছি শেষ ত্রাণকর্তার ধারণা খ্রিস্টধর্মের বেশ গভীরে স্থান করে নিয়েছে। অবশ্য খ্রিস্টধর্মের বর্ণনাগুলোতে নানা ধরনের পার্থক্য ও অস্পষ্টতা দেখা যায়। এর কারণ, নানা ধরনের বাইবেল লেখা হয়েছে হযরত ঈসার জন্মের ও অদৃশ্য হয়ে যাওয়ার অনেক বছর পর। খ্রিস্টধর্মের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা গোটা মানবতাকে মুক্ত করতে আসবেন। তাঁর বাণী শান্তির, ন্যায়ের, মৈত্রীর ও আধ্যাত্মিকতার। তিনি গোটা বিশ্ব থেকে দূর করবেন সব নৈতিক অনাচার, বৈষম্য ও জুলুম। মুসলমানরাও মনে করেন শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহদির ব্যক্তিত্বের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থগুলোতে শেষ ত্রাণকর্তাকে মানুষের সন্তান ও কখনো বা সঠিক বা প্রকৃত আত্মা বলে উল্লেখ করা হয়েছে। তাদের ধর্মীয় গ্রন্থগুলোতে দেখা যায় হযরত ঈসা নিজেই এই ধরনের পরিভাষা ব্যবহার করেছেন শেষ ত্রাণকর্তা বোঝাতে। তিনি হযরত ঈসার পক্ষে সাক্ষ্য দেবেন বলেও এই মহানবী উল্লেখ করেছেন, ফলে জনগণও সে সময় তাঁর পক্ষে সাক্ষ্য দেবেন।
জেমস হক্স পবিত্র গ্রন্থের অভিধান শীর্ষক বইয়ে লিখেছেন, মানুষের সন্তান কথাটি বাইবেল বা ইঞ্জিলে 80 বার এসেছে। এসবের মধ্যে কেবল 30 বার এই শব্দটি হযরত ঈসার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। খ্রিস্টানরা মনে করেন শেষ ত্রাণকর্তা আল্লাহর পুত্র, তিনি মানুষের সন্তান নন। খ্রিস্ট ও ইসলাম ধর্মে শেষ ত্রাণকর্তার যেসব চিত্র পাওয়া যায় সেসবের অভিন্ন দিকগুলোর মধ্যে রয়েছে উভয়ই একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী। তাদের কাজও একই ধরনের এবং একই ধরনের পরিবেশে তারা আসবেন বা আবির্ভূত হবেন। এ দুই ধর্মই বিশ্বাস করেন যে শেষ ত্রাণকর্তা আল্লাহর পক্ষ থেকে আসবেন, তবে তারা ঠিক কখন কোন সনে আসবেন তা স্পষ্ট নয়। কিন্তু এটা স্পষ্ট যে খ্রিস্টান ধর্মগুলোতে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ও মুসলমানদের ধর্মীয় গ্রন্থের বর্ণনাগুলোতে উল্লেখিত শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদি আলাইহিসসালাম বিশ্বব্যাপী জুলুম ও বৈষম্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আবির্ভূত হবেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ও মুসলমানদের ধর্মগ্রন্থে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা উভয়ই ধর্মীয় রাষ্ট্র গঠন করবেন বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের সরকার ও রাষ্ট্র হবে ন্যায় বিচার, সাম্য, জনকল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের অসাধারণ সমৃদ্ধি ভিত্তিক এবং পরিপূর্ণতা ভিত্তিক। তাঁরা হবেন বিশ্ব বিপ্লবের মহানায়ক। অবশ্য খ্রিস্টীয় ঊনবিংশ শতকের শেষের দিকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে এমন এক গ্রুপের আবির্ভাব হয় যাদের কথিত শেষ ত্রাণকর্তার মধ্যে অতীত যুগের খ্রিস্টানদের প্রচারিত শেষ ত্রাণকর্তার সেই সব সুপরিচিত বৈশিষ্ট্যগুলো আর দেখা যায় না। এই গ্রুপটি ইহুদিবাদী খ্রিস্টান নামে পরিচিত। তাদের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রাককালে ও এর আগে বেশ ভয়ানক আর অমানবিক অনেক ঘটনা ঘটবে। ইহুদিবাদী খ্রিস্টান বাদে বিশ্বাসীরা তথা ইহুদিবাদী খ্রিস্টানরা হযরত ঈসা মাসিকে সামরিক ও রুক্ষ প্রকৃতির ব্যক্তিত্ব বলে প্রচার করছে। তাদের মতে হযরত ঈসা ফিরে এসে অনেক মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হত্যা করবেন। ইহুদিবাদী খ্রিস্টানরা ইভাঞ্জেলিস্ট নামেও পরিচিত। তাদের মতে ইহুদিরা অন্যান্য জাতির তুলনায় সেরা তথা তারা আল্লাহর মনোনীত খাস জাতি।
ইভাঞ্জেলিস্ট গোষ্ঠী খ্রিস্টানদের মধ্যে নিজেদের শ্রেষ্ঠ ও মুক্তিপ্রাপ্ত বলে করে। আন্তর্জাতিক ইহুদিবাদের প্রতি সর্বাত্মক সমর্থন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইভাঞ্জেলিস্টদের একটি মূল নীতি। ইভাঞ্জেলিস্টরা মনে করে ফিলিস্তিনে ইহুদিবাদীদের দখলদারিত্ব বৈধ ও এটা তাদের অধিকার। তাদের দৃষ্টিতে ফিলিস্তিনের অধিকার বলতে কিছু নেই, আর এ কারণেই তারা ইহুদিবাদী ইসরায়েলকে সর্বাত্মক ও পরিপূর্ণ সহযোগিতা দেওয়ার নীতিতে বিশ্বাসী, যাতে ইহুদিবাদীরা মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত তথা ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল দখল করতে পারে। ইহুদিবাদী খ্রিস্টানরা মনে করে মুসলমানদের প্রথম কিবলা তথা আলাক্সা মসজিদকে ধ্বংস করতে হবে এবং এর উপর নির্মাণ করতে হবে হযরত সুলাইমানের উপাসনালয়। ইহুদিবাদীরাও এই ধ্বংসাত্মক বিষয়টির উপর অশেষ জোর দিয়ে আসছে এবং বহু বছর ধরে এই ঐতিহাসিক মসজিদ ধ্বংসের চেষ্টা করছে। ইভাঞ্জেলিস্টরা মনে করে হযরত সুলাইমানের ইবাদত কেন্দ্র হযরত ইসার রাষ্ট্র বা শাসনযন্ত্রের কেন্দ্রীয় দপ্তর, তাই তারা আলাক্সা তথা মুসলমানদের প্রথম কিবলা ধ্বংসের ইসরায়েলি প্রচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানিয়ে আসছে।
ইহুদিবাদী খ্রিস্টানরা তথা ইভাঞ্জেলিস্টরা মনে করে আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসেবে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই মসজিদ ভাঙতে গেলে যুদ্ধ শুরু হতে পারে এবং তারা এই যুদ্ধকে স্বাগত জানায়, কারণ তাদের বিশ্বাস এই যুদ্ধই হবে আর্মাগেডনের মহাযুদ্ধের সূচনা এবং এর ফলে খ্রিস্টানদের ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে। এই মহাযুদ্ধ শুরু হবে বাইতুল মুকাদ্দাসে এবং এই উপলক্ষে হযরত ঈসা পৃথিবীতে ফিরে আসবেন। হযরত ঈসা কেবল দ্বিতীয়বার জন্ম নেয়া খ্রিস্টানদেরকে নিজের সঙ্গে করে বেহেশতে নিয়ে যাবেন। অনিষ্ঠতা ও পাপ পঙ্কিলতার প্রতীক দাজ্জাল যখন আর্মাগেডন যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে, তখনই হযরত ঈসা সেই সব মুক্তিপ্রাপ্ত খ্রিস্টানদের নিয়ে ফিরে আসবেন এবং দাজ্জালের বাহিনীকে নির্মূল করবেন। আর এভাবে হযরত ঈসার 1000 বছরের রাষ্ট্রীয় শাসন শুরু হবে। ইভাঞ্জেলিস্টের এই সব বিশ্বাসকে বিপুল সংখ্যক খ্রিস্টান সত্য বলে মনে করলেও অনেক খ্রিস্টান মনে করে হযরত ঈসার রাষ্ট্র এই পৃথিবীতে নয়, বরং তা হবে ঊর্ধ্ব জগতে বা পরকালে। ইভাঞ্জেলিস্টের ধারণা প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার আবির্ভাবের নানা লক্ষণের কোনো কোনোটি এরই মধ্যে দেখা গেছে। অন্যদিকে অন্য খ্রিস্টানরা মনে করে হযরত ঈসার পুনরাবির্ভাবের সময় নির্ধারণ করা কঠিনভাবে নিষিদ্ধ।
খ্রিস্টধর্মের নন ইভাঞ্জেলিস্ট ধারাগুলো মনে করে শেষ ত্রাণকর্তা গোটা মানবতাকে মুক্ত করতে আসবেন, তার বাণী শান্তির, ন্যায়ের, মৈত্রীর ও আধ্যাত্মিকতার। অথচ ইহুদিবাদী খ্রিস্টানে বিশ্বাসীরা তথা ইহুদিবাদী খ্রিস্টানরা হযরত ঈসা মসীহকে সামরিক ও রুক্ষ প্রকৃতির ব্যক্তিত্ব বলে প্রচার করছে। চরমপন্থী এই গোষ্ঠীর মতে হযরত ঈসা ফিরে এসে অনেক মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হত্যা করবেন এবং তিনি কেবল দ্বিতীয়বার জন্ম নেয়া খ্রিস্টানদের মুক্ত করবেন। তাদের মতে মুসলমানরা হচ্ছে দাজ্জালের বাহিনী। ইহুদিবাদী খ্রিস্টান তথা ইভাঞ্জেলিস্টরা অন্য ধারার খ্রিস্টানদের কাছে তাদের চরমপন্থী বিশ্বাসগুলোকে গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে এবং নানা ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ও জর্জ ডব্লিউ বুশও ছিলেন ইভাঞ্জেলিস্ট। এ দুই রাষ্ট্রপতি ইভাঞ্জেলিস্টদের বিশ্বাসগুলো বাস্তবায়নের জন্য বিশ্ব শান্তির প্রতি অনেক হুমকি ও আঘাত সৃষ্টির চেষ্টা করেছেন। এই গোষ্ঠী মনে করে যে শেষ যুগের ঘটনা প্রবাহে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ভূমিকা থাকবে, কিন্তু এই গোষ্ঠীর অনেক ভবিষ্যৎবাণী বা কথিত অনেক লক্ষণ মিথ্যা বলে প্রমাণ হয়েছে।
ইভাঞ্জেলিস্টের ধারণার বিপরীতে ইসরায়েল শক্তিশালী হওয়ার পরিবর্তে দিনকে দিন দুর্বল হচ্ছে। আল আকসাকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা ঠেকাতে ফিলিস্তিনের অধিবাসীরা সহ মুসলমানরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে তাতে ইহুদিবাদী খ্রিস্টান চক্র ক্রমেই দুর্বল হচ্ছে। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিসসালাম ও তাঁর অনুরাগীদের শক্তির উৎস হচ্ছে তাকওয়া বা খোদা ভীতি। তো শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে গত ২৪ ঘন্টায় সংঘর্ষে ইসরায়েলের আরও ১১ সেনা নিহত, মোট খতম ৬১ দখলদার সেনা। ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের পরাজিত করতে পারেনি এবং ভবিষ্যতে পারবে না বলে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়, রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বহাল এবং ভারতের অসম রাজ্যে মুসলিমদের সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ তুলে ভোট মেরুকরণের চেষ্টা চলছে বলে আব্দুল কাদির কাশেমের অভিযোগ। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থতাকারী কামনায় খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։